ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে, ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণের নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে পুলিশ।
রিপোর্ট রয়েছে জহুরুল আলমের।
ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কমিশন অভিজিৎ রায় সহ সন্ত্রাসীদের হাতে নিহত বাংলাদেশের সকল ব্লগার ও লেখকদের হত্যার তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
সোমবার সংসদে ২০১৬-১৭ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
তবে গোড়াতেই রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ শনিবার থেকে সিরিয়ায় যে অস্ত্রবিরতি শুরু হয়েছে তা এখনও প্রায় পুরোপুরি বহাল রয়েছে, তবে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, হামা প্রদেশের প্রধান শহর সালমিয়ের অদূরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে দুজন সৈন্য নিহত হয়। শহরের প্রবেশ পথে ওই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। অন্যত্র তুরস্কের সীমান্তের কাছে লাতাকিয়া প্রদেশে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি দামেস্কের সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়। সিরিয়ার বিরোধীদের সমন্বয়কারী গোষ্ঠী দি হাই নেগোসিয়েশনস কমিটি এক বিবৃতিতে বলেছে যে ৯৭টি গোষ্ঠী এই অস্ত্রবিরতিতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তি অবশ্য ইসলামিক স্টেট বা আল কায়দা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পুলিশ বলছে, আজ কাবুলের প্রতিরক্ষা মন্ত্রক ভবনের কাছে একজন আত্মঘাতী বোমাবাজ হামলা চালিয়ে অন্তত ৯জনকে হত্যা করেছে এবং এতে আহত হয়েছে আরও ১৩ জন। এর আগে কুনার প্রদেশে আরেকটি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়। কাবুলে প্রত্যক্ষদর্শীরা বলছেন, উদ্ধারকর্মীরা বোমা হামলার পরপরই মৃত এবং আহতদের রাজধানীর হাসপাতালে নিয়ে যাচ্ছে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে বলেন যে বিদ্রোহী গোষ্ঠী কাবুলে এই বোমা আক্রমণ চালিয়েছে এবং তিনি দাবি করেন যে এর ফলে ২৩ জন সেনা কর্মকর্তা নিহত হন, আহত হয়েছেন আরও অনেক বেশি লোক। তবে এই ধরনের আক্রমণে তালিবান প্রায় হতাহতের সংখ্যা বাড়িয়েই বলে। আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ এক বিবৃতিতে সহিংসতা নিন্দে জানিয়ে বলেন, শান্তি আলোচনা এবং আফগানদের বিরুদ্ধে সহিংসতা একসঙ্গে চলতে পারে না। কুনার প্রদেশে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মোটরসাইকেল আরোহী একজন বোমাবাজ প্রদেশটির রাজধানী আসাদাবাদে গভর্নরের অফিসের প্রবেশ পথে নিজের দেহে বিস্ফোরণ ঘটায়। জাতিসংঘ বলছে যে পাকিস্তানে ১৫ লক্ষ আফগান শরণার্থীর অবস্থা সম্পর্কে পাকিস্তান কি সমাধান দেবে সে ব্যাপারে এই বিশ্ব সংস্থা আগ্রহের সঙ্গে প্রতীক্ষা করছে। তারা জোর দিয়েই বলছে যে এদের রাজনৈতিক আশ্রয় এবং সুরক্ষার প্রয়োজন এখনও আছে। পাকিস্তানে আরও ১০ লক্ষ আফগান অর্থনৈতিক অভিবাসী হিসেবে অবৈধভাবে বসবাস করছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, এই শরণার্থীরা হচ্ছে বিশ্বে দীর্ঘদিন ধরে স্থানচ্যুত লোকজন। এদের মধ্যে অধিকাংশ লোকই কয়েক দশক ধরে চলে আসা লড়াই এড়াতে আফগানিস্তান থেকে পালিয়ে এসছে। ইউএনএইচসিআর চায় ইসলামাবাদ সরকার নিবন্ধিত আফগান শরণার্থীদের কথিত প্রুফ অফ রেজিস্ট্রেশন নবায়ন করুক, কারণ এই কাগজের মেয়াদ ডিসেম্বরে ফুরিয়ে গিয়েছিল, কিন্তু পাকিস্তান এর মেয়াদ ২০১৬ সালের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানিরা, বিশেষত যারা উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বসবাস করেন এবং যেখানে অধিকাংশ আফগান শরণার্থীরা আশ্রয় নিয়েছেন, তারা সম্প্রতি শরণার্থীদের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং নিরাপত্তা ও অর্থনৈতিক কারণ দেখিয়ে শরণার্থীদের স্বদেশে ফেরত পাঠানোর দাবি করছেন। বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে দায়ের করা মামলা গ্রহণ বা এসআরভুক্ত করার ক্ষেত্রে নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
চট্টগ্রামে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার ক্ষেত্রে চট্টগ্রাম পুলিশ এমন আবেদন সম্বলিত পত্র পাঠিয়েছে শনিবার। বিধি অনুযায়ী রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা গ্রহণ বা এজাহারভুক্ত করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। মাহফুজ আনামের বিরুদ্ধে পর্যন্ত 78টি মামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে, যার মধ্যে 21টি রয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা, যা এজাহারভুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে। মামলার অভিযোগগুলোতে উল্লেখ করা হয় যে 2007-08 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সরবরাহ করা সংবাদ যাতাই বাতাই ছাড়া পরিবেশন করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষতি করেছেন মাহফুজ আনাম। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কমিশন অভিজিৎ রায়সহ সন্ত্রাসীদের হাতে নিহত বাংলাদেশের সকল ব্লগার ও লেখকের হত্যার তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
ইউএস সিআইআরএফ এর ওয়েবসাইটে দেয়া এর চেয়ারম্যান গবার্ড জর্জ অভিজিতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এ জঘন্য অপরাধ তদন্ত ও দোষীদের বিচারের মুখোমুখি করতে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন। রবার্ট বলেন, ধর্মনিরপেক্ষতা, চিন্তা স্বাধীনতা, ধর্মীয় ও সাম্প্রদায়িক সহিষ্ণুতা এবং রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে প্রচারণা চালানোর কারণে ব্লগারদের উপর চরমপন্থীরা হামলা চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে যেখানে চরমপন্থী গোষ্ঠীগুলো ধর্মীয় সম্প্রদায়ের সদস্য ও ধর্মনিরপেক্ষতার পক্ষে প্রচারকারীদের টার্গেট করছে। তাই বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয় হয়ে থাকা উচিত নয় বলে তিনি উল্লেখ করেন। ইউএসসিআইআরএফ চরমপন্থী গোষ্ঠীদের হাতে খুন হওয়ার অত্যাশূন্য ঝুঁকিতে থাকা কয়েকজন বাংলাদেশি লেখক ও ব্লগারকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে আহ্বান জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পঞ্চগড়ে হিন্দু পুরোহিত হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি তিনজন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য 18 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আমির খসরুর টেলিফোন বার্তা।
পঞ্চগড়ের একটি আদালত শনিবার এই আদেশ দেয়। এর আগেও তিনজনকে আটক করে পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে। এদিকে পুরোহিত হত্যার প্রতিবাদে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার নাটোর, বরগুনা এবং নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
2016-17 অর্থবছরের বাজেট পেশ করছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে আর্থিক সমীক্ষায় বাৎসরিক 1,00,000 কোটি টাকার ভর্তুকি ছাঁটাইয়ের প্রস্তাব সকলের কাছে এখন চমকপ্রদ। এ নিয়ে শুনুন গৌতম গুপ্তের রিপোর্ট, আমাদের কলকাতা সংবাদদাতা।
সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়ামের মতে, ভর্তুকির সুবিধেই ভোগ করছেন ধনীরা। কেরোসিন, বিদ্যুৎ, রান্নার গ্যাস, রেলের যাত্রী ভাড়া, বিমানের জ্বালানি, এমনকি সোনার ওপর কম শুল্কের জন্য যে বিপুল ভর্তুকি দিচ্ছে সরকার, তার সামান্যই গরিব মানুষের কাজে আসে। তবে কি আসন্ন বাজেটে এই 1,00,000 কোটি টাকার ভর্তুকি প্রত্যাহার করে নিতে চলেছে মোদী সরকার? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর্থিক এক সমীক্ষায় থেকে জানা গেছে, ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI বেড়েছে 31% মাত্রায়। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সংবাদ সংস্থা PTI সূত্রে জানা গেছে, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে বলে এক উঠে এসেছে এমনই এক তথ্য এক আর্থিক সমীক্ষায়। গত এপ্রিল মাস থেকে নভেম্বর মাসের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 31% বৃদ্ধি পেয়েছে বলে ওই সমীক্ষায় জানা গেছে। ওই সময় 2,080 কোটি মার্কিন ডলার লগ্নি হয়েছে, যার মধ্যে 60% লগ্নি হয়েছে সিঙ্গাপুর ও মরিশাস থেকে। প্রসঙ্গত বলা যেতে পারে, 2014 সালের সেপ্টেম্বর মাসে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগেই এই সাফল্য বলে মনে করা হচ্ছে। এই বিনিয়োগের ফলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ 40% বেড়েছে। শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগের আশ্বাসও পাওয়া গেছে জাপান, চীন, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে। পরমাশিস খোসায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজ শনিবার প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রার্থীদের সাউথ ক্যারোলাইনার প্রাইমারি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দলীয় ভোটাররা এই নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে একজনকে বেছে নেবেন। আগামী সপ্তাহের সুপার টিউজডের আগে এটি চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা। সুপার টিউজডেতে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচিত করবেন 1,000-এরও বেশি দলীয় প্রতিনিধি। সাউথ ক্যারোলাইনার জরিপে দেখা যাচ্ছে ক্লিন্টন ওই রাজ্যে 50% পয়েন্টের ব্যবধানে স্যান্ডার্সের তুলনায় এগিয়ে রয়েছেন। এর সম্পর্কে বিস্তারিত শুনবেন বিশ্ব সংবাদের পর। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগের মনোনয়ন প্রত্যাশীদের ভোটের লড়াই চলছে এখন বিভিন্ন রাজ্যে। সর্বসাম্প্রতিক হাল হকিকত কীরকম তারই বিবরণ শোনাচ্ছি এখন ভয়েস অফ আমেরিকার রিপোর্ট অবলম্বনে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলবর্তী সাউথ ক্যারোলাইনা রাজ্যে আজ শনিবার ভোট হচ্ছে ডেমোক্রেটিক দলের পক্ষে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়নের লক্ষ্যে। ডেমোক্রেটিক পার্টির পক্ষে মনোনয়ন প্রত্যাশী দুজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, একসময়কার ফার্স্ট লেডি, এককালের সংসদ বিধায়ক হিলারি ক্লিন্টন এবং অপরজন ভারমন্ট রাজ্যের সংসদ বিধায়ক সেনেটর বার্নি স্যান্ডার্স। শুক্রবার রাতে এই দুই মনোনয়ন প্রত্যাশী ভোটারদের উদ্দেশ্যে নিজ নিজ বক্তব্যের অবতারণা করে তাদের কাছ থেকে সমর্থন প্রত্যাশায় আবেদন জানান। এ প্রসঙ্গে বার্নি স্যান্ডার্স রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেকার আশাপ্রদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কিছু বক্তব্য উত্থাপন করেন। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে বলির পাঁঠা বানিয়ে ভোট সংগ্রহ খুব সহজ হতে পারে এবং এটাই এখন আমরা রিপাবলিকানদের তরফে দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পকে আমরা বলতে শুনছি যে মেক্সিকোর লোকজন এদেশে যারা এসেছেন তাদেরকে ধর্ষণকারী বলে ভাবতে হবে আমাদের, মনে করতে হবে তাঁরা তস্কর, মাদক ব্যবসায়ী। তাঁরা সবাই, আপনারা জানেন, এসব ছেঁদো কথা এবং এহেন যুক্তি বহির্ভূত গোড়ামির কাছে মাথা নত করব না আমরা।
ইট ইজ ভেরি ইজি টু গেট ভোটস বাই স্কেপগোটিং মিনরিটিজ। Now, it's a very easy thing to do. Right now, we're seeing it on the Republican side. We're seeing Donald Trump telling us that we're supposed to think that all the people from Mexico came into this country are rapists or criminals or drug dealers. All of you know that that is nonsense, and we're not going to succumb to that type of bigotry.
এরই মাত্র ক ঘণ্টা আগে রিপাবলিকান দলের সর্বাগ্র অবস্থানের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পছন্দের প্রার্থী রূপে আনুষ্ঠানিক সমর্থনের কথা ব্যক্ত করেন নিউজার্সি রাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টি, নিজেও যিনি কিনা রিপাবলিকান দলেরই মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিছুদিন আগে পর্যন্ত এবং তারপর নিজেই আবার প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে তিনি প্রত্যাহার করে নেন। ট্রাম্পের জন্য এ মনোনয়ন, এ সমর্থন ছিল খুবই সময় উপযোগী। আগের দিন বৃহস্পতিবার ফ্লোরিডা সেনেটর মার্কো রুবিও যেভাবে তাকে বিতর্কের সময় বারবার নাজেহাল করার চেষ্টা করেন তা থেকে সংবাদ মাধ্যমের নজর অন্যদিকে ফেরানোর একটা অবকাশ সৃষ্টি হয় ট্রাম্পের পক্ষে। মার্কো রুবিও এবং টেক্সাস সেনেটর টেড ক্রুজ দুজনই বৃহস্পতিবারের বিতর্কে ট্রাম্পের উদ্দেশ্যে বাক্যবাণ নিক্ষেপ করেন এক এক করে অনেক কবার। এই আসছে মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে অনেক কটি রাজ্যে একযোগে ভোটদান পর্ব সুপার টিউজডে। মনোনয়ন পেতে যে সংখ্যক ডেলিগেটের দরকার তার প্রায় অর্ধেকেরই ভোট হবে সুপার টিউজডে অন্তর্গত রাজ্যগুলোতে ওই সুপার টিউজডের ভোট পর্বে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে মানবাধিকার ইস্যু ভিত্তিক আলোচনা মানুষ মানুষের জন্যে। অনুষ্ঠান উপস্থাপন করবেন আনিস আহমেদ। প্যানেলে থাকবেন অন্যান্যের মধ্যে বাংলার দৃপ্ত কণ্ঠ সুলতানা কামাল। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। আর এখন প্রসঙ্গান্তর। অভিবাসন সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থার তথ্যানুযায়ী এবছর 100,000-এরও বেশি উদ্বাস্তু ও অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস এবং ইটালি গিয়ে পৌঁছেছেন। 2015 সালে অভিবাসীদের ওই সংখ্যা হতে সময় লেগেছিল 6 মাস। জেনিভা থেকে ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনের পাঠানো প্রতিবেদনের ভাবানুবাদ করেছেন তাওহিদুল ইসলাম, পড়ছেন রোকেয়া হায়দার, সঙ্গে রয়েছেন তাওহিদুল ইসলাম।
অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী এই বছর 410 জনের বেশি উদ্বাস্তু এবং অভিবাসী তাদের যাত্রাপথেই প্রাণ হারিয়েছেন। গত বছরেও এই সময়ে একই সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছিলেন। সংস্থাটি বলছে তুরস্ক ও গ্রিসের মধ্যকার পূর্ব ভূমধ্যসাগরীয় পথে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই, অঙ্কের হিসেবে যা 321 জন।
জাতিসংঘের অভিবাসন সংস্থার জরিপ অনুযায়ী 400-এরও বেশি সিরিয়ান এবং আফগান উদ্বাস্তু এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা গ্রিসের বিভিন্ন দ্বীপে গিয়ে পৌঁছেছেন। UNHCR এর মুখপাত্র কারিন ডে গ্রুইল বললেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে দেখা যাচ্ছে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করার আগে 85% সিরীয় দেশের অভ্যন্তরে তারা উদ্বাস্তুই ছিলেন এবং একটি বড় অংশ পরিবারের সদস্যদের সঙ্গেই যাত্রা করেছিল।
তিনি বলেন, অন্য দেশে 6 মাসের বেশি অবস্থান করছে এমন 65% আফগান এবং 47% সিরিয়ানের কোনো বৈধ কাগজপত্র নেই। ডি গ্রুইল বলেন,
দ্য ল্যাক অফ অ্যাক্সেস টু জবস that are adequate to their skills as well as meeting living expenses and avoiding exploitation is the main reason.
তাদের দক্ষতা অনুযায়ী পর্যাপ্ত কাজের অভাব ছিল, সেই সঙ্গে জীবনযাপনের ব্যয়ভার বহন এবং শোষণ থেকে বেঁচে থাকাটাই সিরিয়ানদের সবশেষ দেশটির বসতবাড়ি ছাড়ার প্রধান কারণ। আর দ্বিতীয় কারণটি হচ্ছে বৈষম্য। উদ্বাস্তু হিসেবে পৌঁছানো সিরিয়ানদের মধ্যে 51% এবং আফগানদের মধ্যে 40% নারী ও শিশু।
জরিপে অন্তর্ভুক্ত বেশিরভাগ সিরিয়ান জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা কোথায় আছেন তার উপর ভিত্তি করেই তারা গন্তব্য ঠিক করেছেন। কিন্তু ডি গ্রুইল দেখতে পান যে উদ্বাস্তুরা কোথায় যেতে চান তা পছন্দ করা তাদের জন্য কঠিন হয়ে উঠেছে, কারণ দেশগুলোর নিয়ন্ত্রণমূলক নীতিমালা বাড়ছেই। আফগান উদ্বাস্তুদের মেসিডোনিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করে ডি গ্রুইল ভয়েস অফ আমেরিকাকে বলেন, জাতিসংঘের অভিবাসন সংস্থা সীমান্তে উদ্বাস্তুদের নথিভুক্ত করার বিষয়ে উদ্বিগ্ন। তিনি বলেন,
We think that refugees and asylum seekers, their claims should be looked at individually through asylum systems and people should
not... আমরা মনে করি আশ্রয় প্রক্রিয়ায় উদ্বাস্তু এবং আশ্রয় প্রার্থীদের আবেদনকে ব্যক্তি হিসেবেই দেখা উচিত এবং মানুষকে তাদের জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে বাছাই করা উচিত নয়। তাদের আন্তর্জাতিক প্রতিরক্ষার প্রয়োজন আছে কিনা সেই অনুযায়ী বাছাই করতে হবে। ডেগ্রোয়ের বলেন, আশ্রয়প্রার্থী মানুষদের কিভাবে সামাল দিতে হবে, কিভাবে রক্ষা করতে হবে সে বিষয়ে ইউরোপের অবশ্যই সমন্বিত একটা পদ্ধতি রয়েছে যা সংহতি এবং আন্তর্জাতিক নীতির উপরই নির্ভর করে।
এবার বিজ্ঞান পর্ব। নিউ ইয়র্কের এক আলোকচিত্রশিল্পী গভীরভাবে অনুভব করেছেন অন্ধ ও দৃষ্টিশক্তিহীনরা যে মিউজিয়ামের শিল্পকর্ম উপভোগ করতে সক্ষম নন তাদের জন্য কিছু একটা করা উচিত। তিনি বিশ্বের সেরা শিল্পকর্মগুলোর অনুলিপি বের করেন যাতে করে এই বৃহৎ শিল্পকর্মগুলো এরাও অনুভব করতে পারেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ভিক্টোরিয়া কুপচিনিটস্কি গর্জিয়াসের প্রতিবেদন শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
রোমিও অ্যাডমিট মাত্র 2 বছর বয়সে দৃষ্টিশক্তি হারান, তাই বলে কিন্তু তার জীবন থেমে থাকেনি। তিনি সবকিছুই করছেন, কলেজে গিয়েছেন, সাংবাদিকতা বিষয়ে লেখাপড়া করেছেন, নিউ ইয়র্কের ওপরে তিনি একটি পডকাস্টও তৈরি করেছেন। ইন্দ্রিয় শক্তি দিয়ে তিনি তার জীবনকে দেখছেন এবং সবকিছুই করছেন। অ্যাডমিট বললেন,
I am an enormous sports fan, like I love football. So obviously I experience football through sound. You know, I love to eat too. So
আমি নানা রকম খেলা সহ ফুটবলের দারুণ ভক্ত। তাই তো শব্দের ভেতর দিয়ে খেলা অনুভব করি আর খেতেও ভালোবাসি। আমি অভিজ্ঞতা অর্জন করি খাবার খেয়ে আর তার স্বাদ নিয়ে। অ্যাডমিট নানির সঙ্গে নিউ ইয়র্কে একটি মিউজিয়ামে গিয়েছিলেন, সেই অভিজ্ঞতা ছিল নিদারুণ দুঃখের। অ্যাডমিট বললেন,
So we went to this museum and I just like sort of like wandered off somewhere and started touching something and all of a sudden an alarm went off and a guard came running over and my grandmother was like,
অ্যাডমিট বললেন, হঠাৎ করেই একটি জায়গায় এসে মনে হলো পথটি বন্ধ, এটাও ওটা স্পর্শ করতে করতে হঠাৎ করে একটি অ্যালার্মে হাত লেগে তা বাজতে শুরু করে, আর সাথে সাথেই এক নিরাপত্তা কর্মী ছুটে এসে আমার নানিকে উপর্যুপরি অপমান অপদস্ত করলেন। নানি তাকে সরি বললেন, এমনকি বললেন ও তো অন্ধ। লাইফ ম্যাগাজিনের সাবেক ফটোগ্রাফার জন ওলসন দৃষ্টিহীন মানুষরা যাতে বিখ্যাত সব শিল্পীদের আঁকা ছবি, যেমন শিল্পী দা ভিঞ্চি এবং ভ্যানগোর শিল্পকর্মগুলো হাতে স্পর্শ করে বুঝতে পারেন, তার একটা উপায় খুঁজে বার করলেন। জন অলসন বললেন,
I began to realize how important images have been to me, what they've allowed me to do. And it caused me to wonder what it was like for the blind.
যখন আমি অনুধাবন করলাম যে একটি ছবি কত শক্তিশালী হতে পারে, তখনই দৃষ্টিহীনদের কথা ভাবলাম, যারা দেখতে পান না তাদের কাছে ছবি বা চিত্রকর্মের তাৎপর্য কী। ওলসনের কোম্পানির নাম 3D ফটো ওয়ার্কস। ওই কোম্পানিটি ত্রৈমাত্রিক ছবি ছাপিয়ে থাকে। প্রথমে ছবিগুলোকে স্ক্যান করে 3D কম্পিউটারে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে নিতে হবে। তারপর ছবিগুলোকে মোটামুটিভাবে ভাস্কর্যের রূপ দেবে এমন একটি ডিজিটাল মেশিনে তা ছাপাতে হবে। পুরো প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগে প্রায় 4 সপ্তাহ। তিনি বললেন,
When a blind person can interact with art and create their own opinions, it's freedom to them. It represents freedom, independence.
যখন একজন দৃষ্টিহীন মানুষ শিল্পকলা বুঝতে পারেন এবং তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন, সেটা কিন্তু তাদের জন্য মুক্তির আস্বাদন। এতে মুক্তি ও স্বাধীনতা প্রতিফলিত। মানুষের মতে এটাই হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার। 6 বছর বয়সে নিহাল এরাকান পুরোপুরি দৃষ্টিশক্তি হারান। এই প্রথম তিনি লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত সেই মোনালিসা ছবিটি অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন। তিনি বললেন,
Her bottom lip like little curved.
নিহাল এরাকান ছবিটি স্পর্শ করে বললেন, এর নিচের ঠোঁট একটু বাঁকা এবং ওপরের ঠোঁটে একটু টোলও আছে। আমেরিকান বিপ্লবের ওপরে আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে ওয়াশিংটন ক্রসিং দ্য ডেলাওয়ার। রোমিও অ্যাডমিট বললেন, এই ছবিটি আমার জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। এমন একদিন আসবে যখন বিশ্ববিখ্যাত শিল্পীদের মূল চিত্রকর্মের পাশাপাশি শোভা পাবে 3D বা ত্রৈমাত্রিক চিত্রকর্ম, আর এরই মধ্যে দিয়ে দৃষ্টিহীন মানুষেরা খুঁজে নেবেন অপূর্ব নান্দনিক অনুভূতি। আর এর সবটাই সম্ভব হচ্ছে নতুন প্রযুক্তি 3D-র কারণে।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
Welcome to English in a Minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র সরকার হাইতিতে নতুন একজন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট মনোনীত না হওয়া অবধি দেশ প্রশাসনের পথ নির্দেশনার জন্য যে নির্বাহী এবং বিচার বিভাগীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে স্বাগত জানিয়েছে। এই চুক্তি সম্পাদন এবং চূড়ান্ত করার ব্যাপারে স্পেশাল মিশন অব অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস হাইতির জনগণের মধ্যে মতৈক্যের আশা সঞ্চারে যে গঠনমূলক ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র তাকে স্বীকৃতি জানায়। এছাড়াও যুক্তরাষ্ট্র 6 ফেব্রুয়ারি কোর গ্রুপের প্রতিবেদন, যেখানে রাজনৈতিক নেতারা হাইতি ও তার জনগণের স্বার্থ অন্যান্য সকল বিবেচনার ঊর্ধ্বে রাখবেন বলে ইচ্ছা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র, তাকেও স্বাগত জানিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের অতি জরুরি কাজটি হবে দ্রুততার সঙ্গে প্রেসিডেন্সিয়াল নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা, চুক্তি মোতাবেক যা 24 এপ্রিল তারিখে ধার্য করা হয়েছে। গত মাসে প্রেসিডেন্সিয়াল ফিরতি নির্বাচন মুলতবি ঘোষণা করা হয়, কারণ দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী প্রথম দফা নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোট অনুষ্ঠান বয়কটের হুমকি দেন। প্রতিবাদকারীরা রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। হাইতির গণতান্ত্রিক আদর্শ এবং আইনি মূল্যবোধ নির্বাচনী ভয়ভীতি, সম্পদ বিনষ্ট এবং সহিংসতার কারণে ঝুঁকির মুখে পড়ে। যুক্তরাষ্ট্র হাইতি ও তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হাইতির গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করে তুলতে কাজ করা অব্যাহত রাখবে। ইন্টার আমেরিকান ডেমোক্রেটিক চার্টারের অধীনে এই অঞ্চলের যৌথ প্রতিশ্রুতির মধ্য দিয়ে যার প্রতিফলন ঘটেছে। 24 এপ্রিলের নির্বাচন ভোটারদের স্বচ্ছ, নির্ভরযোগ্য, দাঙ্গামুক্ত এবং হাইতির জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেবে। নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হবার পর হাইতি বিগত বছরগুলিতে যে সাফল্য অর্জন করেছে, বিশেষত অবকাঠামো, কৃষি, স্বাস্থ্য, অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ, যুক্তরাষ্ট্র সেসব ক্ষেত্রে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। পরিপূর্ণ এবং প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ এসব এলাকার অগ্রগতিকে আরও সহজ এবং আরও দীর্ঘস্থায়ী করে তুলতে পারে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
পুলিশ বলছে আজ কাবুলের প্রতিরক্ষা মন্ত্রক ভবনের কাছে একজন আত্মঘাতী বোমাবাজ হামলা চালিয়ে অন্তত 12 জনকে হত্যা করেছে এবং এতে আহত হয়েছে আরও 13 জন। এর আগে কুনার প্রদেশে আরেকটি বোমা হামলার ঘটনায় কমপক্ষে 13 জন নিহত এবং আরও 40 জন আহত হয়েছে। কাবুলে প্রত্যক্ষদর্শীরা বলছেন উদ্ধারকর্মীরা বোমা হামলার পরপরই মৃত এবং আহতদের রাজধানীর হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ভয়েস অফ আমেরিকাকে বলেন যে বিদ্রোহী গোষ্ঠী কাবুলে এই বোমা আক্রমণ চালিয়েছে এবং তিনি দাবি করেন যে এর ফলে 23 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক বেশি লোক। তবে এই ধরনের আক্রমণে তালিবান প্রায়ই হতাহতের সংখ্যা বাড়িয়ে বলে। আজ শনিবার থেকে সিরিয়ায় যে অস্ত্রবিরতি শুরু হয়েছে তা এখনও প্রায় পুরোপুরি বহাল রয়েছে, তবে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে হামা প্রদেশে প্রধান শহর সালামিয়ের অদূরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে 2 জন সৈন্য নিহত হয়েছে। শহরের প্রবেশ পথে ওই বিস্ফোরণের দায় অবশ্য কেউ স্বীকার করেনি। অন্যত্র তুরস্কের সীমান্তের কাছে লাতাকিয়া প্রদেশে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি দামেস্কের সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়। সোমালিয়া রাজধানীতে শুক্রবার সন্ধ্যায় 2টি শক্তিশালী বিস্ফোরণ এবং বন্দুকের গুলিতে কমপক্ষে 12 জন নিহত এবং আরও 30 জন আহত হয়েছে। আল শাবাবের জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে স্থানীয় সময়ে সন্ধ্যা 7:45 মোগাদিশোর হোটেল সিলের কাছে একটি তল্লাশি চৌকির সামনে বিস্ফোরকভর্তি ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়। সোমালিয়ার নিরাপত্তা মন্ত্রী আব্দি রিজাক ওমর মোহাম্মদ ভয়েস অফ আমেরিকাকে বলেন জাতীয় নিরাপত্তা সংস্থার 5 জন সদস্য বিস্ফোরণের প্রাথমিক প্রভাবে তাৎক্ষণিকভাবে নিহত হন। আত্মঘাতী ট্রাক চালকও নিহত হয়। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আজ তাঁর 92তম জন্মদিন উদযাপনের জন্য মাসভিঙ্গো শহরে একটি উন্মুক্ত ব্যয়বহুল অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি হচ্ছেন বর্তমান পৃথিবীর সবচাইতে বয়স্ক নেতা। হাজার হাজার জিম্বাবুয়েবাসী আজ ওই অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে খেলাধুলো হবে এবং গরুর মাংস দিয়ে ভুড়ি ভোজন করবেন সকলে। ঐতিহাসিক গ্রেট জিম্বাবুয়ে মনুমেন্টের এটি একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। মুগাবে এই উপলক্ষে 92টি বেলুন বাতাসে ওড়ান। তবে মুগাবে সমালোচকরা বলছেন যে এই উৎসব আয়োজন এবং ভোজ বিলাস অত্যন্ত বেমানান, বিশেষত যখন জিম্বাবুয়ের বহু মানুষ দারিদ্র এবং অনাহারে সময় কাটাচ্ছেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন শিয়াওগাং চ্যাং। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। 21-এর শুভেচ্ছা রইল।
This program has come to you from the Voice of America, Washington.